বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 22 মে, 8 জ্যৈষ্ঠ এবং ফার্সি 1 খোরদাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত, যুদ্ধবিরতি পরবর্তী ফিলিস্তিন পরিস্থিতি বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে থাকবে
সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন,
যারা গণমাধ্যম মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করেছে ক্ষমতায় থাকতে, তারা এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্দুক সেজে সরকার বিরোধী উস্কানি দিচ্ছে।
দৃষ্টিপাতের পথ থাকবে সাপ্তাহিক পরিবেশনা ইরান ভ্রমণ, প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী হওয়ায় ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফিলিস্তিনিদেরকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে প্রতিবেশী সিরিয়া এবং ইরাক। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় দেশে আরও 38 জনের মৃত্যু হয়েছে। এবং ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের উন্নাওতে পুলিশের বিরুদ্ধে এক মুসলিম সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী হওয়ায় ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই। তিনি গতকাল ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বাণীতে এই অভিনন্দন জানান। তিনি বলেন, আগামী দিনগুলোতে ফিলিস্তিন আরও বেশি শক্তিশালী এবং ফিলিস্তিনি তরুণ সমাজ ও প্রতিরোধ সংগঠনগুলোর মোকাবিলায় ইহুদিবাদী ইসরায়েল আরও বেশি দুর্বল হয়ে পড়বে। সর্বোচ্চ নেতা বলেন, বিগত কয়েকদিনে এক বড় ধরনের পরীক্ষায় সম্মানজনকভাবে উতরে গেছে ফিলিস্তিনি জনগণ। বর্বর ইসরায়েল শিগগিরই একথা উপলব্ধি করবে যে ফিলিস্তিনি জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন মোকাবিলা করা তার পক্ষে সম্ভব নয়। আয়াতুল্লাহ খামেনেই বলেন, গত 12 দিন ধরে নির্দয় ইসরায়েল সরকার গাজা উপত্যকার উপর ভয়াবহ অপরাধ যজ্ঞ চালিয়েছে। তেল আবিব প্রমাণ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবিলা করতে সে পুরোপুরি ব্যর্থ। উল্টো ইহুদিবাদী সরকার গাজার নিরীহ বেসামরিক জনগণের উপর এমন লজ্জাজনক ও উন্মত্ত আচরণ করেছে যে গোটা বিশ্ববাসী ইসরায়েল ও তার পশ্চিমা সহযোগীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। কাজেই অপরাধ যজ্ঞ চালিয়ে যাওয়া এবং যুদ্ধবিরতির আবেদন জানানো উভয় ক্ষেত্রেই ইসরায়েলের পরাজয় স্পষ্ট হয়ে পড়েছে। তিনি বলেন, কাজেই প্রকৃত অর্থে ইহুদিবাদী ইসরায়েল পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ ঘোষণা করেছে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ দখলদার ইসরায়েলের ধ্বংসকে নিকটবর্তী করেছে। দখলদার ইসরায়েলদের বিরুদ্ধে বিজয়ে ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী আরও বলেছে,
দহলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলিম জনগণের ১২ দিনের সংগ্রামের মধ্য দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়ের ঐশী প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনিদের এবারের প্রতিরোধ নয়া অধ্যায়ের সূচনা করেছে এবং নিশ্চিতভাবে বলা যায় বাইতুল মুকাদ্দাস মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ব্যর্থতার কথা তুলে ধরে এটাকে মাকড়সা ডোম হিসেবে উল্লেখ করেছে ইরানের সেনাবাহিনী। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি গতকাল থেকে কার্যকর হয়েছে। প্রায় দুই সপ্তাহের সংঘর্ষের পর মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে তা লঙ্ঘনের কোনো খবর পাওয়া যায়নি, যদিও দুপক্ষই বলে রেখেছে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তারা পাল্টা হামলার জন্য প্রস্তুত রয়েছে। প্রায় দুই সপ্তাহের সংঘর্ষে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় নজিরবিহীন বর্বরতা চালায় এবং দারিদ্র্যপীড়িত গাজার বিরাট অংশ বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর গাজার জনগণ রাজপথে বিজয় মিছিল করেছেন। এ সময় বিধ্বস্ত ভবনের সামনে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। ইসরায়েলি বর্বর আগ্রাসনের কারণে গাজার জনগণ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারেননি। গতকাল গাজা উপত্যকা জুড়ে সেই স্থগিত ঈদ উদযাপন হয়েছে। ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল কুদ শহরের আল আকসা মসজিদে আবারও হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। গতকাল জুমা নামাজের সময় মুসল্লিদের উপর ইসরায়েলি সেনারা এই হামলা চালায়। এতে অন্তত ৮০ জন মুসল্লি আহত হয়েছেন। মুসল্লিদের উপর ইহুদিবাদী সেনারা রাবার বুলেট ছোঁড়ে এবং সাউন্ড বোমা ব্যবহার করে। ইসরায়েল এবং গাজা উপত্যকার প্রতিরোধকারী সংগঠনগুলোর মধ্যকার উত্তেজনা কমানোর জন্য যখন আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে, তখন ইহুদিবাদী সেনারা এই হামলা চালাল। একে শান্তির বিপরীতে ইহুদিবাদীদের উস্কানি বলে বিবেচনা করা হচ্ছে। ইহুদিবাদী সেনারা হামলার সময় বহু সংখ্যক মুসল্লিকে আটক করেছে, যাদের মধ্যে আহত ব্যক্তিরাও রয়েছেন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর থেকে আল আকসা মসজিদে হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে এবং এই হামলাকে অগ্রহণযোগ্য উস্কানি বলে মন্তব্য করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফিলিস্তিনিদেরকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে প্রতিবেশী সিরিয়া এবং ইরাক। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে পাঠানো এক বার্তায় এই সমর্থনের কথা জানান। তিনি বলেন, জেরুজালেম আল কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সিরিয়া সমর্থন দেয়। তিনি আরও বলেন, গত সাত দশক ধরে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে আসছে, তা আন্তর্জাতিক প্রস্তাবনা অনুযায়ী ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসন অসম্ভব করে তুলেছে। ইসরায়েলের দখলদারিত্ব ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরাকের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ হোসেন বাহারুল উলুম ইসরায়েল ও তার ইহুদি বসতি বাড়ানোর নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও অপরাধযোগ্য চালাচ্ছে, ইরাক তাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে ভারতে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আব্দুর রহমান খান।
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমিত হয়ে ৩৮ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০২৮ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ১২,২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮.৪১%। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭,৮৭,৭২৬ জন। আর দেশে করোনা ভাইরাসে মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩৪৮ জন। আর মোট সুস্থ হয়েছেন ৭,২৯,০০০ 798 জন। এদিকে ভারতে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির কারণে সীমান্ত বন্ধের মেয়াদ আরো 8 দিন বাড়িয়ে 31 মে পর্যন্ত করা হয়েছে। এ সময় ভারতে আটকে পড়া যেসব বাংলাদেশি দেশে ফেরার অনুমতি পাবেন তাদেরকে আগরতলা ও আখাউড়া চেকপোস্ট QR কোড সহ করোনা নেগেটিভের সনদ দেখাতে হবে। উল্লেখ্য, করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে গত 26 এপ্রিল ভারতের সঙ্গে 14 দিনের জন্য সব ধরনের স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহনের চলাচল অব্যাহত রয়েছে। এদিকে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা আগামীকাল রোববার থেকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের উন্নাওতে করোনা কার্ফিউ অমান্য করার অভিযোগে পুলিশের বিরুদ্ধে এক মুসলিম সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের উন্নাওতে করোনা কার্ফিউ অমান্য করার অভিযোগে পুলিশের বিরুদ্ধে মোহাম্মদ ফয়সাল নামে 18 বছর বয়সী এক মুসলিম সবজি বিক্রেতা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের মানবাধিকার সংস্থা বন্দিমুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার আজ শনিবার রেডিও তেহরানকে বলেন, বলছিলেন ভানু সরকার। তিনি বলেন, প্রথমত অবশ্যই ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ দোষী পুলিশ সদস্যদের শাস্তি চাই, দ্বিতীয়ত মৃতের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, তৃতীয়ত করোনা প্রতিরোধের নামে লকডাউন যে চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এদিকে গতকাল শুক্রবার ওই সবজি বিক্রেতাকে পুলিশ ঘটনাস্থলে নির্মমভাবে মারধর করে, পরে থানায় ধরে নিয়ে গিয়ে সেখানেও নির্দয়ভাবে পেটানো হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ওই এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিলেও পরিস্থিতি আরও খারাপ হওয়ায় গুরুতর অবস্থায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত মোহাম্মদ ফয়সালকে হাসপাতালে পাঠানোর জন্য একটি অ্যাম্বুলেন্সও ডাকা হয়েছিল, কিন্তু অ্যাম্বুলেন্স আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়। এদিকে ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ফয়সালের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কনস্টেবল বিজয় চৌধুরী, সীমা ভাট এবং হোমগার্ড সত্যপ্রকাশকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এর নিউজ অ্যাঙ্কর বিয়ানা গোলোদ্রায়গা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে ইহুদি বিরোধী বলে অভিযোগ করেছেন। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সর্বসাম্প্রতিক আগ্রাসনের ক্ষেত্রে মিডিয়া যুদ্ধে তেল আবিব হেরে গেছে বলে মন্তব্য করার পর সিএনএন এর ওই সাংবাদিক প্রাক পাক পররাষ্ট্রমন্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। গতকাল সিএনএনকে দেওয়া লাইভ সাক্ষাৎকারে পাক পররাষ্ট্রমন্ত্রী খুব সাধারণভাবে মন্তব্য করেন, ইসরায়েল নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং এসব গণমাধ্যমের সাথে ইসরায়েলের প্রভাবশালী সম্পর্ক রয়েছে। তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে ইসরায়েলের প্রভাবশালী সম্পর্ক থাকার পরেও তারা মিডিয়া যুদ্ধে হেরে যাচ্ছে, স্রোত এখন ইসরায়েলের বিপরীতে। শাহ মেহমুদ কুরেশির এই বক্তব্যের পর বিয়ানা গোলোদ্রায়গা সাংবাদিক সুলভ আচরণ বাদ দিয়ে কুরেশিকে ইহুদি বিরোধী বলে অভিযুক্ত করেন। বিয়ানা গোলোদ্রায়গা নিজেও একজন ইহুদি নাগরিক। বিয়ানা গোলোদ্রায়গা পরে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারের কয়েকটি ভিডিও ক্লিপ টুইটার পোস্টে শেয়ার করেছেন। তবে বহু সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে তার পাশে দাঁড়িয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের মুখে অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর কারণে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির একজন নারী সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে। এমিলি উইল্ডার নামের এই সাংবাদিককে বহিষ্কারের পর সারা বিশ্বের সাংবাদিকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। চরমপন্থী ইহুদিবাদী কয়েকটি গণমাধ্যম উইল্ডারকে টার্গেট করার পর তাকে এপি কর্তৃপক্ষ বহিষ্কার করে। তার আগ পর্যন্ত এমিলি উইল্ডার নিউ ইয়র্ক শহরের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। ইহুদিবাদী গণমাধ্যমগুলো অভিযোগ তুলেছে যে কলেজ জীবনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে উইল্ডার নানামুখী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ব্রিটিশ পত্রিকা দৈনিক গার্ডিয়ানকে উইল্ডার জানিয়েছেন, বার্তা সংস্থা এপির সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তাকে বরখাস্ত করা হয়েছে। তবে কোন টুইটার পোস্টে এপির নীতি লঙ্ঘন করা হয়েছে সে বিষয়ে তাকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল ও গাজার হামাসের মধ্যে এমন সময় যুদ্ধবিরতি হল যখন গাজার বহু অবকাঠামো ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে। অন্যদিকে ইসরায়েলও অর্থনৈতিক দিক থেকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইসরায়েল ও গাজার হামাসের মধ্যে এমন সময় যুদ্ধবিরতি হল যখন গাজার বহু অবকাঠামো ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে। অন্যদিকে ইসরায়েলও অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। বলা যায় প্রায় 12 দিনের এই যুদ্ধে দুপক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ চলাকালে ইসরায়েল 2000 বার গাজায় বিমান হামলা চালিয়েছে। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় 1447টি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর 13,000 বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইসরায়েল গাজার সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সেবামূলক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে পানি সরবরাহ ব্যবস্থা ও সড়কগুলোও তারা গুঁড়িয়ে দিয়েছে। গাজার অর্থ মন্ত্রণালয়ের শিল্প বিষয়ক মহাসচিব আয়াদ আল জারার বলেছেন, গাজায় ইসরায়েলি হামলায় 50টির বেশি কারখানা ধ্বংস হয়েছে এবং মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $32 কোটি। পশ্চিম এশিয়া বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আবু রাজ্জাক বলেছেন, ইসরায়েলি আগ্রাসনে গাজার বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি 200এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে ঠিকই, কিন্তু এর পাশাপাশি ইসরায়েলও কম ক্ষতিগ্রস্ত হয়নি। গাজা থেকে হামাসের পাল্টা রকেট হামলায় ইসরায়েলের অর্থনীতিরও অনেক ক্ষতি হয়েছে। কেননা যুদ্ধ চলাকালে ইসরায়েলের সমস্ত বিমানবন্দর বন্ধ ছিল, শেয়ার মার্কেট বন্ধ ছিল, কোনো বন্দরে মাল খালাসের জন্য পরিবহন চলাচল করতে পারেনি। ইসরায়েলের পুঁজি বাজারে সমস্ত বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম বন্ধ থাকার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমও বন্ধ হয়ে যায়। ফলে নজিরবিহীনভাবে ডলারের তুলনায় ইসরায়েলের মুদ্রামান 14% পড়ে যায়। এছাড়া হামাসের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা মোকাবেলা করতে গিয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোমের পেছনে তাদের অনেক ব্যয় করতে হয়েছে। এদিকে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই যুদ্ধে তাদের $200 কোটি ক্ষতি হয়েছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, দীর্ঘমেয়াদেও ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে, কেননা এই অঞ্চলে উত্তেজনা জিয়ে থাকার কারণে, বিশেষ করে এবার হামাস যেভাবে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়েছে, তাতে নিরাপত্তাহীনতার কারণে বিদেশি পুঁজি বিনিয়োগকারীরা ইসরায়েলে বিনিয়োগের ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে আটক করে কারাগারে পাঠানোর প্রতিবাদে সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলের বিক্ষোভের পেছনে বিএনপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সম্পর্কে প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের ঢাকা প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামকে মামলা দিয়ে কারাগারে পাঠানোর বিরুদ্ধে সাংবাদিক সমাজ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সুশীল সমাজ যখন দেশব্যাপী প্রতিবাদে সোচ্চার, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসবের পেছনে বিএনপির ইন্ধন খুঁজে পেয়েছেন। আজ শনিবার নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন,
যারা গণমাধ্যম মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করেছিল ক্ষমতায় থাকতে, তারা এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে সরকার বিরোধী উস্কানি দিচ্ছে। জনগণ বিএনপি নামক বর্ণচড়া দলটিকে ভালো করে চেনে, তাদের কোন অপকর্ম বাংলাদেশে সফল হবে না।
এদিকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক কারাবন্দী রোজিনা ইসলাম মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন নারী সাংবাদিকেরা। রোজিনা ইসলামের জামিনে মুক্ত হওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গণমাধ্যম বিরোধী কালা কানুন বাতিল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU প্রাঙ্গণে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ক্ষুব্ধ নারী সাংবাদিকেরা প্রতীকী অনশন কর্মসূচিতে এ ঘোষণা দেন। নারী সাংবাদিকেরা বলেন, সচিবালয়ে অবরুদ্ধ ঘরে রোজিনা ইসলাম ছিলেন একা, আর তার চারপাশে ছিল প্রশাসনের অনেক লোক। রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন করার ঘটনা রাষ্ট্রীয় আইনের বিরোধী। আইন তার নিজস্ব গতিতে চললে রোজিনা ইসলামের জামিন পাওয়া স্বাভাবিক ঘটনা ছিল। DRU-র বর্তমান নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার বলেন, রোজিনার শুধু জামিন নয়, মিথ্যা মামলা প্রত্যাহার এবং এ ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির পর আমরা বাড়ি ফিরব। গণমাধ্যম কর্মী হিসেবে বলছি, রোজিনা ইসলামকে আর একদিনও কারাগারে দেখতে চাই না। যারা দুর্নীতি করেছে, অপরাধী তারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অনেকগুলো আইন সংবাদপত্রের কণ্ঠ রোধ করে রেখেছে, সাংবাদিকরা লাঞ্ছনার শিকার হচ্ছেন, এ বিষয়গুলো সাংবাদিকতার ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব ফেলবে। রোজিনার মুক্তি এবং মামলা প্রত্যাহারের পাশাপাশি এসব কালো আইন বাতিলের দাবিতেও সোচ্চার হবার আহ্বান জানান নেতৃবৃন্দ।
অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, ICT আইন, যতগুলো কালো আইন আছে সংবাদপত্র বা সংবাদ ক্ষেত্রের বিরুদ্ধে ব্যবহার করা হয়, সেই আইনগুলো প্রত্যাহার করতে হবে।
এই কর্মসূচিতে প্রথম আলো পরিবারের সদস্যরাও সংহতি জানান। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরাও এতে অংশ নেন।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। আমরা গত আসর থেকে সফর শুরু করেছি ইরানের অপর একটি প্রদেশের দিকে। এই প্রদেশটির নাম হল ফার্স। ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর হল শিরাজ। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইরানের ঐতিহাসিক এই প্রদেশে দেখার মতো বহু নিদর্শন রয়েছে।
আমরা ধীরে ধীরে এইসব নিদর্শনের সঙ্গে পরিচিত হবার চেষ্টা করব। শিরাজ প্রদেশের নাম উচ্চারিত হলেই মনের কোণে ভেসে ওঠে দুই কবির নাম, জগৎ বিখ্যাত এই দুই কবি হলেন হাফিজ ও সাদি। এদের সুবাদে সিরাজ হয়ে উঠেছে কবির শহর, কবিতার শহর। সিরাজ তাই শিল্প আর সংস্কৃতির শহরও। কবিরা শুয়ে আছেন যেন প্রেমের মৌচাক খুলে রেখে, আর ভক্ত মৌমাছির দল প্রতিদিন প্রেমের টানে এখানে এসে হাজির হয়। ওই সফরকারীদের দলে আপনারাও তালিকাভুক্ত হবেন এই প্রত্যাশা রইল। আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন যথারীতি এই কামনা করছে।
কবি হাফিজের সমাধিস্তম্ভটি সিরাজের কেন্দ্রীয় শহরের কাছেই অবস্থিত। এই সমাধিস্তম্ভটি তৈরি হয় 1953 সালে। একটি বাগানের ভেতরে খোলা প্যাভিলিয়নে তাঁর সমাধিস্তম্ভটি চমৎকার করে বানানো হয়েছে। মূল স্তম্ভটি মার্বেল পাথরের তৈরি, বৃত্তাকার পাঁচটি সিঁড়ির পাটাতনের উপর আটটি গোলাকার থাম, থামের মাথায় সবুজ রঙের একটি গম্বুজ বসানো। দূর থেকে গম্বুজটিকে মাথায় বাঁধা পাগড়ির মতো মনে হয়। গম্বুজের নিচে পাটাতনের ঠিক মাঝখানে কবি শুয়ে আছেন। তাঁর ছোট্ট কবরটি চমৎকারভাবে সেখানে শোভা পাচ্ছে। গম্বুজের ভেতরের অংশে কবির অসংখ্য কবিতার পংক্তি লেখা রয়েছে। এসব পংক্তি ভক্তদের মনে কবির অনেক স্মৃতি জাগিয়ে তোলে। এর পাশেই ঐতিহ্যবাহী একটি চায়ের দোকান, দোকানটির একটা সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রয়েছে। আধুনিক রেস্টুরেন্টের মতো এসব দোকানে চেয়ার টেবিলের ব্যবস্থা নেই।
তার পরিবর্তে আছে কাঠের খাট, খাটের উপর ইরানের ঐতিহ্যবাহী কার্পেট বিছানো, আর খাটে হেলান দিয়ে আরাম করে বসার জন্য রয়েছে মখমলের কুশন বা বালিশ। অনেকে অবশ্য একে তাকিয়াও বলে। আপনি ওই তাকিয়ায় হেলান দিয়ে বসে চায়ে চুমুক দিতে দিতে উদাস হয়ে আওড়াতে পারেন হাফিজের কাব্য পংক্তি, হারিয়ে যেতে পারেন এমন কোথাও যেখানে আপনার নিজস্ব পৃথিবীতে একমাত্র রাজা আপনি, আপনার নিজস্ব সাম্রাজ্যে সব কিছুই আপনার মনের মতো করে সাজানো। সবুজের সমারোহে ঘেরা এই নিবিড় পরিবেশে পৃথিবীর এক মহান কবির সমাধির পাশে দাঁড়িয়ে আপনি প্রেমিক কবি হাফিজের অমর কাব্যের আন্তরিক গুঞ্জনে এখানকার পরিবেশের প্রতিটি রন্ধ্র যেন ভরে আছে। যেই কবি তার প্রিয়ার গালের একটি তিলের জন্য সমরকন্দ ও বুখারা রাজ্য হেলায় বিলিয়ে দিতে পারতেন। একটু মিউজিক বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। হাফিজের কবিতা আওড়ানোর কথা বলছিলাম। আহা, ভাবতেই নিজের ভেতরেও যেন কাব্য ভাব এসে যায়। হাফিজের খোদাপ্রেমের কাব্য বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। এই বিশ্ববিস্তৃত সর্বজনপ্রিয় কবি হাফিজের জন্ম হয়েছিল এই সিরাজেই। 1300 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর 1388 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কোনো বাংলাভাষী পর্যটক যদি কবি হাফিজের সমাধি স্তম্ভের কাছে দাঁড়িয়ে ইতিহাসের পুরনো একটি পাতার উপর মনোযোগ দেন, তাহলে নিশ্চয়ই তাঁর মনটা গর্বে ফুলে উঠবে। তা হল, কবি হাফিজ একবার বাংলাদেশে আমন্ত্রিত হয়েছিলেন। বাংলার সুলতান গিয়াসউদ্দিন তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
ঘটনাটা হল, সুলতান গিয়াসউদ্দিন অসুস্থ হয়ে পড়ার পর তিনি তার তিন বাদীকে তার লাশ ধোয়ার কথা বলেছিলেন। এই তিন বাদীর নাম ছিল সার্প, গুল এবং লালা। তো এ কথা ফাঁস হয়ে যাবার পর অন্য বাদীরা এই তিনজনকে বিদ্রুপ করতে শুরু করল। এ কথা সুলতানের কানে পৌঁছলে সুলতান আবেগ ভরে কবিতার একটি চরণ উচ্চারণ করলেন। চরণটি হল সাকি হাদিসে সার্ব গুল লালা মিরাবাদ। এটুকু বলে আর কিছুতেই দ্বিতীয় চরণ আর মেলাতে পারছিলেন না তিনি। তাই সভাকবিদের ডাকলেন, কিন্তু তারাও সুলতানের মন মতো কোনো চরণ মেলাতে পারলেন না। অবশেষে সুলতান পংক্তিটি সিরাজে কবি হাফিজের কাছে পাঠিয়ে দিলেন। কবি হাফিজ এই পদের অপর একটি গজল লিখে ফেললেন। আবারও একটু মিউজিক বিরতি নিচ্ছি, বিরতির পর এই গল্প নিয়ে কথা বলার ইচ্ছে রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। হাফিজের লেখা গজলের কথা বলছিলাম। তিনি দুটি চরণে লিখলেন, আজ পারস্যের যে চিনি অর্থাৎ গজল বাংলায় যাচ্ছে তা গ্রহণ করে তৎকালীন হিন্দুস্তানের পাখিরাও অর্থাৎ কবি সাহিত্যিকরাও মিষ্টি বিতরণ করবে। এর মানে হল হাফিজের কবিতার ব্যাপক প্রভাব একদিন বাংলা কাব্যের উপরে পড়বে। কবি হাফিজের এই ভবিষ্যৎবাণী সত্যিই অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। তাঁর কবিতার অনুপ্রেরণায় বাংলা সাহিত্যে একটা নতুন যুগেরই সূচিত হয়। তো যাই হোক, সুলতান এই কবিতা পেয়ে ভীষণ খুশি হলেন এবং হাফিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। কিন্তু শেষ পর্যন্ত তার আর বাংলাদেশে যাওয়া হল না।
এই ঘটনা থেকে যে বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে তা হল রাজ দরবারে কবি হাফিজের মর্যাদা অসম্ভব উচ্চ ও সম্মানজনক ছিল। কবি হাফিজ তার জীবনের অধিকাংশ সময় এই সিরাজেই ব্যয় করেছেন, এই সিরাজেই আবার সমাধিস্থ হয়েছেন তিনি। তিনি ছিলেন গজল তথা মরমী কাব্যের অবিসংবাদিত শ্রেষ্ঠ কবি। বিশ্বজুড়ে তার আধ্যাত্ম চেতনাময় কবিতার তুলনা মেলা ভার। এই কবি এখন শুয়ে আছেন তার প্রিয় মাতৃভূমি সিরাজে। নিবে যাওয়া এই প্রদীপ আজও এক অলৌকিক আলোয় সমগ্র বিশ্বকে আলোকিত করে রেখেছেন। সে আলোর উৎসভূমি এই সিরাজে কবি মন উড়াল দেবে তাতে আর বিচিত্র কি। এখানে এসে কবিগণ তাদের হৃদয়ের তৃষ্ণা মেটান এক অলৌকিক সুধা রসে। কেবল কবি সাহিত্যিকই নন, আধ্যাত্মিকতার আলোয় যারা পথ চলতে চায় তারাও এখানে এসে ভিড় জমায়।
তো যাই হোক, আজ আর কথা বলার সুযোগ নেই। যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আপনাদের সঙ্গ পাবার প্রত্যাশা রইল।
ইরান ভ্রমণ অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, 22 মে শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ফিলিস্তিন ইস্যু দুই রাষ্ট্র সমাধানই একমাত্র জবাব, বাইডেন প্রথম আলো। পার্সেলে মধ্যপ্রাচ্যে ইয়াবা পাচার ইত্তেফাক। ইসরায়েল ফিলিস্তিন নিয়ে মার্কিন ডেমোক্র্যাট শিবিরে গভীর পরিবর্তন, যুগান্তর। ঘূর্ণিঝড় যশ, 23 মের মধ্যে সব নৌকা ট্রলারকে ফেরার নির্দেশনা কালের কণ্ঠ। দ্বিতীয় টিকা দেরিতে নিলে অ্যান্টিবডি বাড়বে 300% বলছে গবেষণা আজকাল। এবার কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসের হানায় মৃত্যু যুবতীর বাড়ছে উদ্বেগ, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ঢাকা তেল আবিব সম্পর্ক নিয়ে নানা জল্পনা, এমন একটি খবর ছেপেছে দৈনিক মানব জমিন পত্রিকা, বিষয়টি নিয়ে আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বাংলাদেশ সরকার শুরু থেকেই সম্পর্ক বিচ্ছিন্ন রেখেছে যেসব কারণে, সেই সব কারণগুলো কিন্তু এখনো মুছে যায়নি। কি সেই সব কারণ? সেই সব কারণ হচ্ছে ইহুদিবাদ, বর্ণবাদ এবং ফিলিস্তিনিদের উপরে প্রচণ্ড রকমের হত্যাযজ্ঞ, নির্যাতন, নিপীড়ন চালানো, আর মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা দখল করে রাখা। এই যে কয়টা বিষয়, এই কয়টা বিষয় কিন্তু শুধুমাত্র আরবদের সাথে সম্পর্কিত নয়, এটি মুসলিম বিশ্বের সাথে সম্পর্কিত, এটি মানবতার সাথে সম্পর্কিত, এটি মানবিকতার সাথে সম্পর্কিত, এটি বিশ্ব মানবতার সঙ্গে জড়িত। তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখনো ইসরায়েলের ভিতরে বিদ্যমান। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশ যেসব কারণে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, এখনো সেই সব কারণে বিদ্যমান। অতএব ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এটি যদি আওয়ামী লীগ সরকার করে, তাহলে বাংলাদেশের মুসলমানদের বা বাংলাদেশের মানবতাবাদী মানুষের কাছে আওয়ামী লীগ আলাদা দৃষ্টিভঙ্গির সরকার হিসেবে পরিগণিত হবে, যেটি ভালো চোখে দেখবে না মানুষ। ইসরায়েলের সাথে কোনো রকমের সম্পর্ক তৈরি করা, এটি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আমার মনে হয় না যে আওয়ামী লীগ সরকার এই ঝুঁকি নেবে এবং এই কাজ করবে।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, এরপর গাজায় বিজয় মিছিল হয়েছে, কতটা সঙ্গত এই বিজয় মিছিল?
জি, ইহুদিবাদ ইসরায়েল গাজায় যে আগ্রাসন চালিয়েছে, বিমান হামলা চালিয়েছে, তাতে মনে হয় যে তারা যদি গাজার সমস্ত মানুষকে একসাথে হত্যা করতে পারত তাহলে সবচেয়ে বেশি খুশি হতো। এখানে সুখের কথা হচ্ছে যে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো, হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন সহ আরো যে সমস্ত সশস্ত্র সংগঠন আছে, তারা এখন ইসরায়েলকে বেশ মোটামুটি একটা ভালো জবাব দিতে পারে এবং সেই জবাব আধুনিক অস্ত্রশস্ত্র দিয়েই দিচ্ছে। এটি সুখের কথা। ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি যদি আমরা চাই, তাহলে আমাদের কাছে এটা সুখের ব্যাপার। তো ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে, সেই হামলা মানবতাকে বিনাশ করার একটা হামলা। এর বিপরীতে হামাস এবং জিহাদ আন্দোলন যে লড়াই করেছে, এই লড়াইয়ের গুরুত্ব কিন্তু আলাদা। ইসরায়েল আগ্রাসন চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, হামাস এবং জিহাদ আন্দোলন মুক্তি আন্দোলনের চেষ্টা করেছে। যদিও ইসরায়েলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের বহু সংখ্যক মানুষ মারা গেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ইসরায়েলের মতো একটা দানবীয় শক্তির বিরুদ্ধে এই যে রুখে দাঁড়ানো, এটি হচ্ছে মানবতার বিজয়, এটি নৈতিকতার বিজয়।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। এবার কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসের হানায় মৃত্যু যুবতীর বাড়ছে উদ্বেগ, সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, আর দূরে নয় আতঙ্ক এবার ঘরের ভেতর। গতকাল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা গেলেন হরিদেবপুরের শম্পা চক্রবর্তী। মৃতের ডেথ সার্টিফিকেটে জলজল করছে দুটি কারণ, করোনা আর ব্ল্যাক ফাঙ্গাস। চিকিৎসকরা বহুদিন আগেই বলছিলেন এই দুই অসুখ একে অপরের সহোদর, করোনা রোগীদের শরীরেই দেখা যাচ্ছে এই ছত্রাকের সংক্রমণ। চিকিৎসার পরিভাষায় যার আরেক নাম মিউকরমাইকোসিস। রাজস্থান ও তেলেঙ্গানা সরকার এরই মধ্যে মিউকরমাইকোসিসকে মহামারী ঘোষণা করেছে। তবে কি বাংলাও সে পথে হাঁটবে? রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবরে, কালো ছত্রাকের ওষুধ অ্যাম্ফোটেরাইসিন, রাজ্যের কাছে যথেষ্ট পরিমাণে এই ওষুধ মজুত রয়েছে, কিন্তু সঠিক সময়ে ওষুধ প্রয়োগ না করলেই বিপদ। শম্পা দেবীর মৃত্যুতে চিন্তিত চিকিৎসকরা। দ্বিতীয় টিকা দেরিতে নিলে অ্যান্টিবডি বাড়বে 300% বলছে গবেষণা, আজকালের এ খবরে লেখা হয়েছে। বেশিরভাগ উন্নয়নশীল দেশে টিকার আকাল, বিশেষত ভারতে।
সময় মতো দ্বিতীয় ডোজ পাচ্ছেন না অনেকেই। এই পরিস্থিতিতে কেন্দ্র প্রথম এবং দ্বিতীয় ডোজের ব্যবধান বাড়িয়ে দিয়েছে, জানিয়েছে তাতেই বাড়বে কার্যকারিতা। অক্সফোর্ডের তৈরি কোভিশিল্ডের ক্ষেত্রে প্রথম ডোজের 12 থেকে 16 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে বলা হয়েছে। এ নিয়ে মোদি সরকারের দিকে আঙ্গুল তুলেছেন সাধারণ মানুষ, যদিও বিশেষজ্ঞরা বলছেন দুই ডোজের মধ্যে ব্যবধান থাকাই ভালো। প্রথম ডোজের 3 মাস পর দ্বিতীয় ডোজ নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সেক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধী অ্যান্টিবডি 20 থেকে 300% বেড়ে যায়। ভারতে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যুতে হ্রাস টানা যাচ্ছে না। গত 24 ঘন্টায় আবারও 4,194 জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন দৈনিকে খবর পরিবেশিত হয়েছে। আজকালের খবরে লেখা হয়েছে ফাঁস হয়ে গেছে প্রায় 45 লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য, জানালো এয়ার ইন্ডিয়া। ঠিক কী ধরনের তথ্য চুরি গেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে সে সম্পর্কে যাত্রীদের জন্ম তারিখ, পাসপোর্টের তথ্য, ক্রেডিট কার্ডের তথ্য সহ নানা ব্যক্তিগত তথ্যই ফাঁস হয়ে গেছে। তবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সিভিবি বা সিভিসি নম্বর যেহেতু তাদের কাছে থাকে না, তা ফাঁস হয়নি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ফাও দ্বীপে ইরাকি বাহিনীর পক্ষ থেকে ইরানি যোদ্ধাদের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরে আমরা ওয়াল ফজর 8 অভিযানে ইরানের সার্বিক সাফল্য নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানি যোদ্ধারা ফাও দ্বীপ দখল করার ফলে পারস্য উপসাগরের সঙ্গে ইরাকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অবশ্য অভিযান শুরু করার পর থেকে ফাও উপত্যকার নিয়ন্ত্রণ পুরোপুরি গ্রহণ করা পর্যন্ত 70 দিন সময় লেগে যায়। ইরাক ইরান 8 বছরের যুদ্ধে এই অভিযান ছিল সবচেয়ে বেশি দীর্ঘ ও শ্বাসরুদ্ধকর। ইরানি যোদ্ধারা ফাও উপত্যকায় নিজেদের অবস্থান শক্তিশালী করার 1 সপ্তাহ পর ইরাকিরা ধীরে ধীরে এই উপত্যকা পুনরুদ্ধারের আশা হারাতে থাকে। তারা বাগদাদের কাছে ইরানের সাফল্যের নানা রকম ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করে। এ সম্পর্কে এক ইরাকি সেনা কর্মকর্তা বলেন, যুদ্ধক্ষেত্রের বেশিরভাগ এলাকা জলাভূমি বেষ্টিত বলে আমরা আমাদের সাজোয়া বাহিনী এমনকি পদাতিক বাহিনীকেও ঠিকমতো কাজে লাগাতে পারিনি। এছাড়া যুদ্ধক্ষেত্রে ভারী যুদ্ধাস্ত্র বহন করে নিয়ে যাওয়াও আমাদের পক্ষে সম্ভব ছিল না।
ইরাকের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আদনান খায়রুল্লাহ বলেন, ইরানিদের কাছ থেকে ফাও উপত্যকা পুনরুদ্ধার অত্যন্ত কঠিন। বড় বড় জলাশয় এবং অসংখ্য লবণ হ্রদের কারণে সেখানে অভিযান চালানো ইরাকি সেনাদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ইরাকের 7ম পদাতিক ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মাহের আব্দুর রশিদ বলেন, ফাও দখলের অভিযানে ইরান অভিনব রণকৌশল ব্যবহার করেছে। তারা জলাভূমি ও কাদামাটিতে প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে অভিযান চালিয়েছে, যা আমরা কল্পনাও করতে পারিনি। খুব শীঘ্রই ইরানের কাছ থেকে এই অঞ্চল পুনরুদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না।
ইরাকি কমান্ডারদের ভাষ্য অনুযায়ী ওয়াল ফাজর ৮ অভিযানে ইরানের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল খরস্রোতা আরবান্দ নদী পার হওয়া। ইরানি যোদ্ধারা প্রথমে ছোট ছোট গানবোট ও স্পিডবোটের মাধ্যমে তাদের কমান্ডো সেনা ও হালকা অস্ত্রশস্ত্র পার করেন, কিন্তু প্রাথমিক অভিযানে সাফল্য লাভের পর হাজার হাজার যোদ্ধাকে পার করার জন্য এই নদীর উপর সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এছাড়া ট্যাঙ্ক, সাজোয়াজান ও ভারী সামরিক বাহন নদীর ওপারে নেয়ার জন্য সেতু নির্মাণের কোনো বিকল্প ছিল না। কাজেই এই সেতু নির্মাণের দায়িত্ব পড়ে ইরানের জিহাদে সজানদেগি সংস্থার উপর। এই সংস্থার প্রকৌশলীরা 56 ইঞ্চি ব্যাসের প্রায় 3,400 তেল পাইপ ব্যবহার করে বিশেষ কৌশলে একটি সুদৃঢ় সেতু নির্মাণ করেন।
বেসাদ নামের এই সেতুর দৈর্ঘ্য ছিল প্রায় 600 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা ছিল প্রায় 8 মিটার। এই সেতুর নকশা তৈরি ও নির্মাণ কাজ তদারকি করেন ইঞ্জিনিয়ার বেহরুজ পুর শারিফি। পরবর্তীকালে এই বীর যোদ্ধা 1996 সালে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ফাও দখলের অভিযান শুরুর প্রায় 3 মাস পর 1986 সালের 31 মে বেহসাদ সেতুটি নির্মাণের কাজ শুরু হয়। সেতুটি নির্মাণের সময় ইরানি যোদ্ধাদেরকে নদীর জোয়ারভাটা স্রোত, ঝড়ো হাওয়ার ঢেউ এবং ইরাকি বাহিনীর কামানের গোলা ও বিমান হামলার মতো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে মাত্র 6 মাসের মধ্যে সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং 1986 সালের 7 অক্টোবর সেতুটির উপর দিয়ে ভারী যানবাহন পারাপার করার কাজ শুরু হয়। সেতুটি নির্মাণের কাজে যেসব তেলের পাইপ ব্যবহার করা হয় তা দিয়ে প্রায় 80 কিলোমিটার লম্বা পাইপ স্থাপন করা সম্ভব হত। আর এসব তেলের পাইপ ইরাকের কাছ থেকে গনিমতের মাল হিসেবে সংগ্রহ করা হয়েছিল। ইরানের স্থলভাগের সঙ্গে ইরাকের স্থলভাগের সংযোগ স্থাপন করে ভারী যান পারাপার করার ক্ষেত্রে এই সেতু নির্মাণ ছিল সামরিক প্রকৌশল বিদ্যায় ইরানের বিশাল এক সাফল্য।
ওয়াল ফজর ৮ অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধক্ষেত্রে এমন একটি সাফল্য লাভ করা যা ব্যবহার করে ইরানের রাজনৈতিক নেতারা যুদ্ধ বন্ধের আলোচনায় শক্তিমত্তার অবস্থানে থেকে কথা বলতে পারেন। ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনির নির্দেশ ছিল এই যুদ্ধ শুরু করার জন্য কে দায়ী তা কঠোরভাবে চিহ্নিত করা, যাতে ভবিষ্যতে আর কোনো প্রতিবেশী দেশ ইরানে আগ্রাসন চালানোর সাহস না দেখায়। কাজেই রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি ইরানের জনগণও ফাও দখলের মতো একটি বড় সাফল্যের দিকে তাকিয়েছিলেন। এছাড়া পরপর কয়েকটি অভিযানে ব্যর্থতার পর ইরানি যোদ্ধাদের মনোবল চাঙ্গা করার জন্যও এমন একটি বড় সফল অভিযানের প্রয়োজন তীব্রভাবে অনুভূত হচ্ছিল।
ইরাকের ফাও উপত্যকা দখল করে ইরান দেখিয়ে দিয়েছে এই যুদ্ধে ইরানের বিজয় অবশ্যম্ভাবী এবং যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তত বেশি ইরানের সুবিধা হবে। এছাড়া এই সাফল্য সামরিক উপায়ে যুদ্ধের অবসান ঘটানোর ব্যাপারে ইরানকে আশাবাদী করে তোলে। ফাও দখলের এই অভিযানে কামান ও ভারী ট্যাঙ্কের গোলাবর্ষণ দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অভিযানের প্রথম কয়েকদিন উভয় পক্ষের মধ্যে ব্যাপকভাবে গোলা বিনিময় হয়। এই যুদ্ধে ইরাক শোচনীয় পরাজয় বরণ করে। আরবান্দ নদী পেরিয়ে এত বড় একটি অভিযানে ইরান সাফল্য লাভ করায় ইরাকের আন্তর্জাতিক পৃষ্ঠপোষকরা এ ব্যাপারে নিশ্চিত হয়ে যায় যে এই যুদ্ধের ভাগ্য নির্ধারণের শক্তি ইরানের রয়েছে।
১৯৮২ সালে দখলদার ইরাকি বাহিনীর হাত থেকে খোররাম শাহর পুনরুদ্ধারের পর ফাও দখলের অভিযান ছিল ইরানের জন্য সবচেয়ে বড় বিজয়। এই বিজয়ের ফলে ইরানের সামনে আরও কয়েকটি সফল অভিযানের দুয়ার উন্মুক্ত করে দেয়। এসব অভিযানের মধ্যে ইরাক ইরান সীমান্তবর্তী মেহরান শহর পুনরুদ্ধারের অভিযান, কারবালা ১ এবং ওয়াল ফাজড ১০ অভিযান অন্যতম। অকস্মাত আক্রমণ চালিয়ে ইরান ইরাকের ফাও উপত্যকা দখল করার ফলে বাগদাদের আন্তর্জাতিক পৃষ্ঠপোষকরা হতচকিত হয়ে যায়। এর আগে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলোর ধারণা ছিল ইরাকি বাহিনীর পক্ষে ইরানের যে কোনো অভিযান প্রতিহত করা সম্ভব, এ কারণে তারা যুদ্ধ চালিয়ে যাওয়াকে প্রাধান্য দিয়েছিল। কিন্তু ওয়াল ফাজড ৮ অভিযানে ইরাকের পরাজয় তাদের সব ধারণা ও ভবিষ্যৎবাণী ওলটপালট করে দেয়। এ কারণে তারা ইরাককে সামরিক দিক দিয়ে আরও বেশি শক্তিশালী করার জন্য বাগদাদের কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও গোলাবারুদ পাঠানোর সিদ্ধান্ত নেয়।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ওয়াল ফাজড ৮ অভিযানের প্রভাব নিয়ে আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের উল্লেখযোগ্য শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী হওয়ায় ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফিলিস্তিনিদেরকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে প্রতিবেশী সিরিয়া ও ইরাক। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের উন্নাওতে করোনা কারফিউ অমান্য করার অভিযোগে পুলিশের বিরুদ্ধে এক মুসলিম সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.